খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন আমরা প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনি। ফেরদাউসুল আকবর কিতাবের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। দর্শকবৃন্দ, তো যদি আমরাও চাই যে কিয়ামতের দিন, যেদিন সূর্য মাত্র এক মাইল উপরে থাকবে, যেদিন এই পৃথিবীর জমিন তামার জমিতে পরিণত হবে, যেদিন সবাই ইয়া নফসি করতে থাকবে, নিজের জান বাঁচাও, নিজের জান বাঁচাও এই আহ্বান করতে থাকবে, সবাই স্বার্থপর হয়ে উঠবে, তখন নিজের আমল ছাড়া কেউ আর বাঁচাতে পারবে না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহ তাআলার দয়া যার উপর হয়ে যায় সেই বাঁচতে পারবে। তো আমরা যদি চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের সে রহমতের ভাগিদার হইতে কিয়ামতের দিনে, তো আমাদেরকেও বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা উচিত। আমরা কিয়ামতের দিনে কিয়ামতের হিসাব নিকাশ থেকে খুব দ্রুত রেহাই পাবো, ইনশাআল্লাহ আজাবাজাল মুক্তিপ্রাপ্ত হব। তো আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের এত শত শত হাজার বৈশিষ্ট্য রয়েছে যা যতই বয়ান করি না কেন তা কখনোই শেষ হবে না। ওলামায়ে কেরামগণ এরশাদ করেছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রায় হাজারটিরও উপরে বৈশিষ্ট্য রয়েছে, আর প্রত্যেক বৈশিষ্ট্যের আবার একাধিক গুণ ও বিশেষত্ব বিদ্যমান। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আজ আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারকের বৈশিষ্ট্য, গুণাবলী এবং বিশেষত্ব নিয়ে ইনশাআল্লাহ আজাওয়াজাল আজ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। যে হাদিসে মুবারাকাতে সাহাবাই কেরামগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নিয়ে, জিহ্বা মুবারকের বিশেষত্ব নিয়ে কি বয়ান করেছেন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারকে অনেক বেশি প্রভাব রেখেছেন, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারক সবচেয়ে বেশি পবিত্র এবং জ্ঞান, সাহিত্যের, ভাষার সাবলীলতা এবং অলঙ্কারিত্বের, হক ও সভ্যতার, বিনয় ও ভালোবাসার বিকাশ স্থল হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারক থেকে বের হওয়া প্রত্যেকটি কথা মধুর চেয়েও অনেক বেশি মিষ্টি, এবং প্রিয় নবীর প্রত্যেকটি কথা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, উজ্জ্বল এবং স্পষ্ট, এবং সকল প্রকারের দোষ ত্রুটি থেকে পবিত্র। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে সকল প্রকারের ভাষার ইলম এবং জ্ঞান শিক্ষা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারক দ্বারা শুধু তিনি আরবি বলতেন না, বর্তমানে আমাদের কী হয়, আমরা ইংরেজি শিখি, বর্তমানে ইংরেজির অনেক সুনাম রয়েছে, যারা ইংরেজি পারে আমরা তাকে সম্মান করে থাকি। তো সেই হিসাবে দেখা যায় স্টুডেন্টস স্কুলের মধ্যে, কলেজে, ইউনিভার্সিটিতে সব জায়গায় ইংলিশকে যেহেতু প্রাধান্য দেওয়া হয়, তো অনেকেই ইংলিশ শিখে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয় সবাই ইংলিশ তো শিখে কিন্তু ইংলিশের মাধুর্যতা, ইংলিশে যে প্রোনাউন্সিয়েশন, যে ফ্লুয়েন্সি, তা তারা নিয়ে আসতে পারে না, সেভাবে কথা বলতে পারে না। এমন অনেক স্টুডেন্ট আছে যারা, বা আমাদের মধ্যেই হতে পারে, আমরা দেখব যে অনেক ইংলিশ চর্চা করার পরেও আমরা ইংরেজদের মতো বা যারা ইংলিশ ভাষী তাদের মতো হয়তো আমরা কথা বলতে পারি না। ঠিক সেভাবে অসংখ্য ভাষা আছে, যেমন অনেক এমন ছাত্র আছে যারা আরবি ভাষা শিখে, আরবি ভাষা নিয়ে পড়াশোনা করে, যারা মাদ্রাসায় বা জামিয়াতে পড়ছে, কিন্তু তারপরেও তারা আরবিকদের মতো, আরবি ভাষীদের মতো আরবি মাধুর্যতার সাথে বলতে পারে না। এভাবে পৃথিবীর সকল ভাষায়, চাই চীন ভাষা হোক, কোরিয়ান ভাষা হোক, বা যে কোনো ভাষাই হোক না কেন, বা আমাদের যে সকল ভাইরা প্রবাসী যারা বিদেশে গিয়ে চাকরি করছে, বিদেশে গিয়ে কাজ করছে, হালাল উপার্জনের জন্য চেষ্টা করছে, তারাও হতে পারে অনেক বছর হয়ে গেছে, 4 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু ওই যে দেশে সে থাকছে সে দেশের মতো মাধুর্যতার সহিত হতে সে কথা বলতে এখনও পারে না। হতে পারে নিজের ভাব প্রকাশটা সে করে ফেলতে পারে, ওই দেশের মানুষদেরকে সে নিজের ভাঙ্গাচূড়া কথা দিয়ে তাদেরকে নিজের মনের কথা বুঝাই দিতে পারে, কিন্তু সে মাধুর্যতা হয়তো সে অর্জন করতে পারে নেই। যে ভাষার একটা অলংকার হয়, ভাষার একটা শৈল্পী হয়, ভাষার একটা সাবলীলতা হয়, যে ভাষার ব্যাকরণ সব কিছু মিলিয়ে একটা কথাকে উপস্থাপন করা, তার উপর দক্ষতা অর্জন করতে মানুষের অনেক বছর লেগে যায়, অনেক সময় লেগে যায়। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বদা যখন তিনি মক্কাতে থাকতেন, বা বিশেষ করে যখন তিনি মদিনাতুল মুনাওয়ারাতে তশরিফ নিয়ে গেলেন এবং ইসলাম চারোদিকে ছড়াতে লাগলো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার দাবি শুনে, প্রিয় নবীর আগমনের কথা শুনে অনেকেই হেদায়তের উদ্দেশ্যে, প্রিয় নবীকে দেখার উদ্দেশ্যে, যে আসলেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের নবুয়তের দাবি করছেন, সর্বশেষ নবী হওয়ার দাবি করছেন, কোরআনের দাবি করছেন, হাদিসের দাবি করছেন, তা কি তিনি আসলেই আদর্শত্ব বলছেন, এটা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ইয়েমেন থেকে, ইরাক থেকে, সিরিয়া থেকে, তুরস্ক থেকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে মানুষেরা সফর করে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তশরিফ নিয়ে আসতো। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলতেন, তাদের সাথে প্রথম থেকেই তাদের ভাষায় কথা বলা শুরু করে দিতেন, আর যে ভাষায় কথা বলতেন সেই ভাষার মাধুর্যতা, সে ভাষার ব্যাকরণ, সে ভাষার প্রত্যেকটি খুঁটিনাটি সব বিষয়ে তিনি খুব সুন্দরভাবে কথা বলতেন, যা দেখেই অন্য শহরের বা অন্য দেশের মানুষেরা, তাদের মন নরম হয়ে যেত, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসতেন। হাদিস বিশারদগণ ইরশাদ করেন, যা শিফা শরীফের মধ্যে রয়েছে, যে কোনো ব্যক্তি সে যে দেশেরই হোক না কেন, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হয়ে নিজ ভাষায় কথা বলতো, তখন তিনি সে ভাষাতেই তার সাথে কথা বলতেন। এটা ছিল তার জিহ্বা মোবারকের মধ্যে খোদা প্রদত্ত শক্তি এবং ক্ষমতা। তাছাড়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণে জ্ঞান দান করেছিলেন যে তিনি প্রত্যেক ভাষায় পারিভাষিক বৈশিষ্ট্য সহকারে কথা বলতেন। যখন তিনি অন্য ভাষায় কথা বলতেন, তখন সে ভাষার ব্যাকরণ, বৈশিষ্ট্য, অলঙ্কার অনুযায়ী কথা বলতেন, যা শুনে এবং দেখে ভাষাবিদরাও অবাক হয়ে যেত যে এই ব্যক্তি কিভাবে আরব দেশে থেকে মদিনাতুল মুনাওয়ারাতে থাকা সত্ত্বেও কিভাবে এত সুন্দর করে কথা বলছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মর্যাদা, প্রিয় নবীর বৈশিষ্ট্য যে তিনি সব ভাষায় কথা বলতে পারতেন, এরকম অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে যে বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসতো আর প্রিয় নবী তাদের সাথে তাদের ভাষাতেই কথা বলতেন। অথচ দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবায়ে কেরামগণ সর্বদা প্রিয় নবীর সাথে থাকতেন। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীর সাথেই তিনি বড় হয়ে উঠেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রিয় নবীর নবুয়ত প্রকাশের পূর্বে থেকেই প্রিয় নবীর বন্ধু ছিলেন। কখনো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য ভাষায় কথা বলতে শুনেন নাই, দেখেন নাই, না প্রিয় নবীকে শিখতে দেখেছেন, ওই প্রিয়নবীর কাছে এসেই যখন কেউ অন্য ভাষায় কথা বলা শুরু করে দিত, প্রিয়নবী ফ্লুয়েন্সির সাথে তার সাথে কথা বলতেন। আল্লামা শিহাবুদ্দিন খিফাজি মিসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার কয়েকজন লোক কোনো দেশের প্রতিনিধি দল হিসাবে তার খেদমতে উপস্থিত হয়। তিনি তখন মসজিদে হারামে, অর্থাৎ প্রিয়নবী মসজিদে হারামে অবস্থান করছিলেন। তারা যখন মসজিদে হারামে এলো তো তাকে চিনতে পারে নাই, তারা বুঝে নাই যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। এর বিশেষ কারণ হচ্ছে তিনি রাজা বাদশাগণের মতো স্বাতন্ত্র নিয়ে জাঁকজমকে থাকতেন না, একদম নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতেন না যে তিনি অনেক বড় রাজা বাদশা। তিনি সাধারণ সাহাবায়ে কিরামদের সাথেই মিলে মিশে বসতেন। এটা প্রিয়নবীর বিনয় ছিল, প্রিয়নবীর নগণ্য ভাব প্রকাশ করা ছিল। তো তখন তাদের মধ্যে এক ব্যক্তি নিজেদের ভাষায় বলল, মান আবওয়ান আসরান, অর্থাৎ আপনাদের মধ্যে রাসূলুল্লাহ কে? তো সাহাবায়ে কিরামগণ একে অপরের দিকে তাকাতে লাগলো, কারণ তারা ভাষাটা বুঝে নাই যে কি জিজ্ঞেস করতেছে। তখন উপস্থিতদের মধ্যে প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আশক দাদর, অর্থাৎ সামনে এসো। এটা শুনে তারা সামনে এলো এবং তাদের ভাষায় যা যা জিজ্ঞাসা করতে থাকে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তাদের উত্তর সে ভাষাতেই দিতে থাকেন। সুবহানাল্লাহ, যা তারা ব্যতীত সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বুঝে নেই। মানে তারা নিজেদের ভাষায় প্রশ্ন করছে, কেমন দৃশ্য হবে, আর প্রিয়নবী হঠাৎ, মানে যে প্রিয়নবীকে তারা কত বছর ধরে দেখছে যে তিনি অন্য কোনো ভাষায় কথা বলেন নাই, কিন্তু হঠাৎ যদি দেখে যে এক অনারবী এসে নিজের ভাষায় কথা বলছে আর প্রিয়নবী তাদেরকে খুব সুন্দরভাবে তাদের ভাষায় উত্তর দিচ্ছে, এটা তো অবশ্যই আশ্চর্য করে দেওয়ার মতো বিষয়। তো সাহাবায়ে কেরামরা তো কিছুই বুঝতে পারছিলেন না যে তারা কি জিজ্ঞেস করছে, প্রিয়নবী কি বলছেন। পুরো শেষে তারা তাকে আল্লাহর সত্য রাসূল বলে স্বীকার করে নেয় এবং ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর নিজ দেশে চলে যায়। অনুরূপভাবে একদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই হাদিসের মোবারকাটি খাসায়েসুল কুবরা এবং আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদা এক ব্যক্তি দূর দূরান্ত থেকে এসে, নিজ দেশ থেকে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ ভাষায় কিছু প্রশ্ন করল। তো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তরও প্রদান করলেন। তো সে ব্যক্তি চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সে আপনাকে কী জিজ্ঞাসা করেছে? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে আমাকে একটি মাসআলা জিজ্ঞাসা করেছে, যদি কোনো ব্যক্তি তার স্ত্রী থেকে, তার বউ থেকে যদি কর্জ নেয় এবং তা পরিশোধ করতে যদি বিলম্ব করে তাহলে তা কি জায়েজ? ওই ব্যক্তি নিজের ভাষায় এসে এটা প্রশ্ন করেছিল। তো প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করেন যে আমি বললাম হ্যাঁ এটা জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে সে যদি গরিব এবং নিঃস্ব হয়, তাহলে সে যদি নিজের স্ত্রী থেকেও কর্জ নেয় আর বলে আমি তাকে ফিরিয়ে দিব, কিন্তু দিতে যদি বিলম্ব করে গরিব হওয়ার কারণে বা নিঃস্ব হওয়ার কারণে, এতে কোনো সমস্যা নেই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরবের শহর বন্দরে ঘোরাফেরা করেছি এবং আরবের বড় বড় সাহিত্যিকদের কথা শুনেছি, কিন্তু আমি আপনার চেয়ে অধিক কোনো সাবলীল ভাষীর কথা শুনিনি। যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসায়ী ছিলেন, তো সেই উদ্দেশ্যে তিনি বিভিন্ন জায়গায় সফর করতেন। প্রিয়নবীর নবুয়াত প্রকাশের পূর্বে বিভিন্ন স্থানে সফর করে তিনি ব্যবসা করতেন, তো এই হিসাবে তার অভিজ্ঞতা ছিল, তিনি জানতেন যে কত রকমের ভাষা আছে, কত রকমের সাহিত্যিক আছে, তিনি শুনতেন, শুনেছেন। তো সেই হিসাবে তিনি বললেন যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর ভাষীর কথা আমি কখনোই শুনিনি। তো এরকম অসংখ্য রিওয়ায়েত রয়েছে যে প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মানুষ যে ভাষায় কথা বলতো প্রিয়নবী তার সাথে সে ভাষাতেই কথা বলতেন। এমনকি কিছু রিওয়ায়েতে তো এমনও রয়েছে যে পশু পাখিরা এসেও যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতো তো প্রিয়নবী তাদের সাথে কথা বলতেন তাদের ভাষায়, তাদের কথা বুঝে নিতেন এবং তাদেরকে উত্তরও দিতেন। যেমন আল মাওয়াহিবুল লাদুনিয়া এবং দালাইলুন নবুয়া কিতাবের মধ্যে বর্ণিত আছে হাদিসে মোবারকাটি যে হযরত যায়েদ ইবনে আরকাম ও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদা প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে এক জায়গায় যাচ্ছিলাম। তো পথের মধ্যে একটি বেদুইনের একটা তাঁবু দেখতে পেলাম, যার বাহিরে একটি হরিণী বাঁধা অবস্থায় ছিল। তো সেই হরিণী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকে বললেন, তোমার কি বিপদ হয়েছে? হরিণী বলল, এই বিদয়ীন আমাকে ধরে বেঁধে রেখেছে আর আমার ছোট্ট দুটি বাচ্চা এই জঙ্গলের অমুক পর্বতে রয়েছে, তো আপনি আমাকে মুক্ত করে দিন, আমি তাদের দুধ পান করিয়ে আবার চলে আসব। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাদের প্রিয় নবী, যদি তুমি না আসো, তো সে হরিণী বলল যে যদি আমি না আসি তো আল্লাহ তাআলা আমাকে এটার শাস্তি প্রদান করবেন, আপনি আমাকে যেতে দিন। তো প্রিয় নবী তার দড়িটি খুলে দেন, তো হরিণীটি ঠিকই চলে যায় এবং নিজের বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার ফিরে আসে। ততক্ষণে ওই বেদুইন ব্যক্তি যে শুয়েছিল নিজের তাঁবুতে, সে জাগ্রত হলো, বাইরে আসলো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই হরিণীর উপর দয়া করে ওই বেদুইনকে ইরশাদ করলেন যে এই হরিণীকে ছেড়ে দাও। তো প্রিয় নবীর আদেশে ওই বেদুইন হরিণীকে ছেড়ে দেয় এবং সেই হরিণী খুব আনন্দিত হয়ে খুব দ্রুত পদে লাফিয়ে লাফিয়ে জঙ্গলের দিকে চলে গেল। আর এটা বলছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনুরূপভাবে মুবাহিবুল্লাহ দুনিয়া কিতাবে এবং অন্যান্য কিতাবেও রয়েছে, একটি উট প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে ফরিয়াদ করে যে আমার মালিক আমাকে আহার কম দেয় আর কাজ বেশি নেয়, মানে আমাকে কষ্ট দেয়। তো উট প্রিয় নবীর দরবারে সুপারিশ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশে ওই ব্যক্তিকে তার কথাটি জানায়। অনুরূপভাবে আবু দাউদ শরীফের হাদিসে মুবারাকা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি ওই পাথরকে চিনি যা নবুয়ত প্রকাশের পূর্বে আমাকে সালাম করত। তো এই সকল হাদিসে মুবারাকা দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মানুষ, পশু, পাখি, পাথর, উদ্ভিদ সকলের ভাষাই তিনি বুঝতেন, সকলের সাথে কথা বলতে পারতেন। কিছু কিছু রিওয়ায়েতে তো এমনও রয়েছে যে জিনেরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসতো এবং প্রিয় নবী জিনদের সাথেও কথা বলতেন। যেমন দেখুন, এক তো মানুষের ভাষা, মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস করে, প্রত্যেক যেমন একটা দেশের বিভিন্ন এলাকার মানুষের ভাষার মধ্যে ভিন্নতা থাকে, আবার দেশভিত্তিক পুরো ভাষাই আলাদা থাকে, ঠিক সেভাবেই জিনদেরও ভাষা কিন্তু আবার আলাদা, ভাষা আলাদা, আবার প্রত্যেক প্রান্তের প্রত্যেক শহরের বা দেশের জিনদের ভাষাও আলাদা। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা ইরশাদ করেন, আবার ইমাম জামখশরি কাশাফের মধ্যে, ইমাম আবু হাফস হাম্বালি লুবাবের মধ্যে, আর ইমাম তাবরানি মুসনাদুল কবীরের মধ্যে তিনি ইরশাদ করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে বড় বড় জিনদের দল তাশরিফ নিয়ে আসতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হেদায়ত গ্রহণ করার জন্য। যেমন প্রিয় নবীর কাছে ইরাকের শহর, ইরাকের একটি শহর মৌসিলি থেকে জিনদের একটি কাফেলা আসে। আচ্ছা, শুরুর দিকে ইসলামের প্রাথমিক যুগে ইরাকের ভাষা এখন আরবি, কিন্তু পূর্বে কিন্তু আরবি ছিল না, তারা অন্য ভাষায় কথা বলতো। যখন ইসলামের প্রভাব সম্পূর্ণভাবে ইরাকের উপর পড়ে, তখন পরবর্তীতে ওটা আরবি ভাষায় রূপান্তরিত হয়, কিন্তু প্রথমে তারা অন্য ভাষায় কথা বলতো। তো ইরাক থেকেও জিনদের একটি দল এসেছিল। অনুরূপভাবে জিনদের দল প্রিয় নবীর নিকটে হাররান থেকে এসেছিল, হাররান সিরিয়ার একটি শহরের নাম। অনুরূপভাবে নাসিবিন থেকে এসেছে, নাসিবিন ইয়ামানের একটি জায়গার নাম। নিনাওয়া থেকেও জিনদের একটি দল এসেছে, বর্ণিত আছে যে মৌসিলি থেকে আগত জিনদের সংখ্যা ছিল 12,000। 12,000 জিনদের দল বাহিনী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে তাদের ভাষায় তাদেরকে বোঝানোর জন্য খুতবাও প্রদান করেছিলেন। তো এভাবে জিনেরাও বিভিন্ন জায়গা থেকে প্রিয় নবীর দরবারে আসতো, প্রিয় নবী তাদেরকে তাদের ভাষায় কথা বলতেন। যেমন এক রিওয়ায়েতে রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং এক সাহাবি যিনি এই হাদিসটি রিওয়ায়েত করেছেন, হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসে মুবারাকাটি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি লুকাতুল জান ফি আহকামিল মারজান কিতাবের মধ্যে রিওয়ায়ত করেছেন। বর্ণিত আছে, তিনি বলেন যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে তিহামার পাহাড়গুলির মধ্যে একটি পাহাড়ে বসেছিলাম, এমন সময় হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধ আমাদের সামনে এলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের ভাষায় কথা বলা শুরু করে দিল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, তো সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানায়, প্রিয় নবীও তাকে সালাম জানায় এবং তাকে জিজ্ঞাসা করেন তুমি কে। তখন সে বলল আমি হচ্ছি হামা বিন হাইম বিন লাকিস বিন ইবলিস। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আচ্ছা, তোমার আর ইবলিসের মধ্যে তাহলে দুই পুরুষের ব্যবধান। দর্শকবৃন্দ তাহলে বুঝতে পেরেছেন সে কে ছিল, সে হচ্ছে ইবলিসের সন্তান। তার নাম ছিল হামা, তার বাবার নাম ছিল হাইম, আবার তারও বাবার নাম হচ্ছে লাকিস, আর লাকিসের বাবা হচ্ছে ইবলিস। তাই প্রিয় নবী ইরশাদ করেন যে ইবলিস শয়তান আর তোমার মধ্যখানে দুইটা পুরুষের ব্যবধান রয়েছে। আচ্ছা, এই যে সব কথাবার্তা হচ্ছে না, হামা যে এসেছে ইবলিসের সন্তান তার ভাষায় হচ্ছে, প্রিয় নবী ওর সাথে ওর ভাষাতেই কথা বলছেন, তো এটা আরবি ভাষায় কথা হচ্ছে না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তার ভাষায় যে তুমি দুনিয়ার কত যুগ পার করেছো, মানে তোমার বয়স কত। তখন সে বলল আমি দুনিয়ার আয়ু শেষ করে ফেলেছি, কেবল সামান্য কিছু বাকি আছে। তো সে বলল যে কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, আদম আল ইসলামের সন্তান, তখন আমি কয়েক বছরের ছিলাম মাত্র, তখন আমি ছোট ছোট পাহাড়ে এবং টিলায় গিয়ে লাফালাফি করতাম, খাবার ইত্যাদি খারাপ করে দিতাম এবং আত্মীয়তার সম্পর্ককে ছিঁড়ে ফেলতাম। আর হাবিল যে কাবিলকে যখন হত্যা করেছিল তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তো সে সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বিচ্ছেদ সৃষ্টিকারী বৃদ্ধ এবং অলসতা সৃষ্টিকারী যুবক অনেক বড় জঘন্য। তখন সে বলে হুজুর আমাকে মাফ করবেন, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি হযরত নূহ আলাইহিস সালামের সাথে তার মসজিদে সেই সব লোকের সাথে ছিলাম যারা তার কওমের মধ্যে থেকে তার প্রতি ঈমান এনেছিল। প্রথমে আমি নূহ আলাইহিস সালামকে তিরস্কার করতাম যে আপনার কি 500-600-800 বছর হয়ে গিয়েছে, আপনি এদেরকে দাওয়াত দিচ্ছেন, কী লাভ এত দাওয়াত দিয়ে। তিরস্কার করতাম যেন তিনি দাওয়াত না দেয়, তিনি যেন পিছনে চলে আসে। কিন্তু আমার এই কথা বারবার বলা সত্ত্বেও একদা নূহ আলাইহিস সালাম কেঁদে দিলেন এবং ইরশাদ করেন যে যদি আমি এদেরকে দাওয়াত দেওয়া ছেড়ে দেই তো কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লজ্জায় পতিত হব। তো আমি আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন লজ্জায় পতিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করি। তো এই কথাটি নূহ আলাইহিস সালাম এইভাবে বললেন যে আমিও কেঁদে ফেললাম এবং একবার নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসাই করে ফেললাম যে আমি তো ইবলিসের সন্তানের সন্তানের সন্তান, তো যদি আমি তো অনেক খারাপ কাজও করেছি, যদি আমি আল্লাহর দরবারে তওবা করি তাহলে কি আমার তওবা কবুল হবে। তো নূহ আলাইহিস সালাম থেকে ইরশাদ করেন যদি সত্য অন্তরে তওবা করে থাকো তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের তওবাকে কবুল করে থাকে। তার কিছুদিনের মধ্যেই নূহ আলাইহিস সালাম আমাকে ইরশাদ করেন যে আসমান থেকে তোমার জন্য বার্তা এসেছে যে আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে ফেলেছে। তারপর থেকে আমি নূহ আলাইহিস সালামের সংস্পর্শে থাকতাম, যে 80-81 জন মানুষ 900 বছরে নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল তাদের সাথে আমি চলাফেরা করতাম, তাদের সংস্পর্শে থাকতাম। এমনকি আমি ইয়াকুব আলাইহিস সালামের যুগে ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, ইউসুফ আলাইহিস সালামের আমি অনেক আস্থার এক ব্যক্তি ছিলাম, ইউসুফ আলাইহিস সালাম আমাকে অনেক বিশ্বাস করতেন। আমি ইলিয়াস আলাইহিস সালামের সাথেও উপত্যকায় সাক্ষাৎ করেছি, এখনও মাঝে মাঝে আমি ইলিয়াস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে থাকি। দর্শকবৃন্দ মনে রাখবেন ইলিয়াস আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী যিনি এখনও জীবিত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন হায়াত দান করেছেন যিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। যেমন খিজির আলাইহিস সালাম, তিনি এখনও জীবিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওনাকে সমুদ্রের ইত্যাদির দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইলিয়াস আলাইহিস সালাম তিনি উপত্যকায় স্থলভাগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন। তো এই কারণে সে বলল ইলিয়াস আলাইহিস সালামের সাথে আমার এখনও সাক্ষাৎ হয়ে থাকে। অনুরূপভাবে অসংখ্য নবী, যেমন মুসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয় এবং তিনি আমাকে তওরাতের জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালাম আমাকে ইরশাদ করেছিলেন যদি ঈসা আলাইহিস সালামের সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে আমার সালাম পৌঁছিয়ে দেবে। যখন আমি ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করি, ওনার সান্নিধ্য পাই, তো ঈসা আলাইহিস সালাম আমাকে বলেছিলেন যে আমার পর যিনি মুহাম্মদ আসবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যদি তোমার সাক্ষাৎ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম পৌঁছিয়ে দেবে। তো এই কথা শুনেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে যান, প্রিয় নবী কেঁদে ফেলেন এবং ইরশাদ করেন যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া যে তুমি এই আমানতটি ঈসা আলাইহিস সালামের যে সালাম দেওয়ার বিষয়টি, এই আমানত তুমি এত অপেক্ষা করে আমার কাছে পৌঁছিয়ে দিয়েছো। অতপর সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলো যে হুজুর আপনি কোরআন থেকে আমাকে কিছু শিখিয়ে দেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, সূরা ফালাক, সূরা নাস এবং হুমাজা ইত্যাদি শিখিয়ে দিলেন এবং ইরশাদ করলেন যে হে হামা, আপন প্রয়োজনের কথা আমাকে বলো এবং আমার সাথে সাক্ষাৎ করা ছেড়ে দিও না, সাক্ষাৎ করতে থেকো। তো যিনি রিওয়ায়তকারী, যিনি বর্ণনা করছেন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করেন যে তার কিছুদিন পরেই প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে প্রকাশ্য পর্দা করেন, প্রিয় নবী ইন্তেকাল করেন। তারপরে ওই হামার কী হইলো, সে জীবিত আছেও বা কি না, তারপরে ওর ব্যাপারে আর কোনো সংবাদ আমরা আর পাই নাই। তো মূল হচ্ছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিহ্বা মুবারকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন বৈশিষ্ট্য দিয়েছেন, এমন প্রভাব দিয়েছেন, তিনি সকল মানুষদের সাথেই, সকল ভাষাতেই খুব মাধুর্যতার সাথে ভাষাবিদের মতো তিনি বা তাদের চেয়েও আরও সুন্দরভাবে, যার সাথে যার তুলনায় নেই এমনভাবে প্রিয় নবী কথা বলতেন। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারকের একটি মহৎ বৈশিষ্ট্য। শুধু তাই নয়, আরও অসংখ্য বৈশিষ্ট্য প্রিয় নবীর শুধু জিহ্বা মুবারকেরই রয়েছে, যে প্রিয় নবীর নিজের মুখ মুবারক থেকে জিহ্বা থেকে যাই বের করতেন তাই হয়ে যায়, তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন, চাই তা দোয়া হোক বা শরীয়তের আহকাম হোক বা যাই হোক না কেন। যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আমরা এখানেই আজ শেষ করছি। ইনশাআল্লাহ আজাওয়াজাল আগামী অনুষ্ঠানে আমরা প্রিয় নবীর অন্য একটি বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ আজাওয়াজাল উপস্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।